me if you get into it.
স্বাগতম সবাইকে পেনিয়া মাদ্রিজ তার 9248 পডকাস্টের 22তম এপিসোডে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন পেনিয়া মাদ্রিজ তার মেম্বার মুনতাসি নাফিস, রাশেদ শোয়েব এবং এতাশামুল আজিম চৌধুরী। আজকে শোয়েব প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন মুনতাসি নাফিস এবং এতাশামুল আজিম চৌধুরী। তো সবাইকে স্বাগতম। কি অবস্থা সবার?
ভালো আলহামদুলিল্লাহ।
আচ্ছা, প্রথমে পডকাস্টের শুরুতেই হচ্ছে পেনিয়া মাদ্রিজ দা বাংলাদেশের হচ্ছে পেনিয়া মাদ্রিজ দা বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে চলছে, সেটার সকল প্রসেস হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে। সো আপনারা যারা পেনিয়া হতে আগ্রহী বা গতবার হতে পারেন নাই, তারা সবাই হচ্ছে সেখান থেকে রেজিস্ট্রেশন প্রসেস শেষ করতে পারবেন। আচ্ছা, প্রথমে আমরা চল যাই মুনতাসি ভাইয়ের কাছে। তো ভাই, শুরুতে স্বাগতম, প্রথমবারের মতো আসার জন্য ধন্যবাদ। রিয়াল মাদ্রিদের যে রিসেন্ট ফর্ম, লাস্ট ম্যাচে আমরা এইবারের সাথে কোন রকম হচ্ছে কামব্যাক দিছি, যেটা বর্তমান রিয়াল মাদ্রিদের জন্য, সরি, এলসের সাথে কামব্যাক দিছি, যেটা বর্তমান রিয়াল মাদ্রিদের জন্য অনেক আনলাইকলি। তো মানে এই এই ম্যাচের সম্পর্কে যদি কিছু সামারাইজ করতেন ম্যাচ সম্পর্কে, বা এই ম্যাচের মোরালটা আজকের ম্যাচে কতটুকু কাজে লাগতে পারে?
অবশ্যই একটা কামব্যাক করে ম্যাচ জেতার পরে মোটিভেশনটা বেটার থাকে অবভিয়াসলি, কারণ 90 মিনিটসে সম্ভবত গোল দিয়ে জিতছে। তো অলওয়েজ একটা মোরাল হাই থাকবে। বেনজেমার ফর্মটাও খুব ইম্পর্টেন্ট ছিল এত বড় একটা ম্যাচে যাওয়ার জন্য, কারণ বেনজেমাই আমাদের এখন একমাত্র মানে ডিপেন্ডেবল স্ট্রাইকার বা ডিপেন্ডেবল স্কোরার হিসেবে আমাদের টিমে একমাত্র এখন বেনজেমাই আছে। তো অবভিয়াসলি ওর ফর্মটা খুব ইম্পর্টেন্ট ছিল আর ওর মোরালটা হাই হয়ে এই ম্যাচে আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো অবভিয়াসলি 90 মিনিটসে গোল দিয়ে যখন জিতছে, সে হাই মোরাল নিয়ে এই ম্যাচে আসবে, তো অবভিয়াসলি এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল।
রাশেদ ভাই, তো আমরা হচ্ছে গত ম্যাচে প্রায় আড়াই মাসের পর হচ্ছে আমাদের ক্যাপ্টেন ব্যাক করছে, যদিও পুরো ম্যাচটা আসলে খেলতে পারে নাই, 60 মিনিটের দিকে তাকে সাব করে নেওয়া হয়। তো রামোস আজকে প্রথম থেকে করবে ইউসিএল ম্যাচের রামোসের ইনক্লুশন এন্ড এভরিথিং, রিটার্ন অফ দ্য কিং যদি বলা হয় বা সবকিছু, মানে রামোসের ইনক্লুশনটা কতটা ইমপ্যাক্টফুল?
ওকে, মানে রামোস রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ফেস, এটা আন্ডাউটলি। তো রামোস না থাকা মানে আমরা লাস্ট 2 মান্থ অনেক সাফার করছি। ভেরানের ফার্স্টে খুবই সে কি ছিল উইদাউট রামোস, যেটা সে তার পুরো ক্যারিয়ারে রামোসের সাথে পাইছে। বাট এই লাস্ট মাস বা এই সিজনে রামোস টিম কনসিস্টেন্টলি টিমে আসা যাওয়া করতেছিল। তো কয়েক ম্যাচ উইদাউট রামোস মাদ্রিদের অবস্থা খুবই বাজে ছিল। তো এরপর আস্তে আস্তে নাচোর সাথে ভেরানের একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং যখন বিল্ড হইছে, তো দ্য পারফরম্যান্স ওয়াজ গেটিং বেটার। তো এখন যেহেতু রামোস ইজ ব্যাক, তো ভেরানো তার সবচেয়ে বড় কমফোর্ট জোনে ফিরে যেতে পারবে। আর মেইনলি এটাই দরকার ছিল মাদ্রিদের এই আটলান্টার সেকেন্ড লেগের ম্যাচের আগে, যে রামোসের ইনক্লুশনটা টিমে অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে আই থিঙ্ক।
এতসম ভাই, শুরুতেই শুভেচ্ছা পডকাস্টে আসার জন্য। আর হ্যাঁ, যদিও হচ্ছে রামোস আসার পরেও মানে জিদান আসলে থ্রি ম্যান ডিফেন্স ইউজ করছে লাস্ট ম্যাচে, তো মানে রিয়ালের সিস্টেমের সাথে আসলে থ্রি ম্যান ডিফেন্স সচরাচর আসলে আমরা খেলি না, তো হঠাৎ করে রামোস ভারানের ডুয়োর জন্য এইখানে মানে ট্রানজিশনটা বা সম্পূর্ণ বা এইটা কতটা মানে তাদের পারফরমেন্সের উপর প্রভাব ফেলতে পারে?
আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয়েছে জিদান যতবারই থ্রি ফাইভ টু ইউজ করছে প্রতিবার রিয়াল কিন্তু একটু ধরা খাইছে, লাইক কোনোবারই আমরা কিন্তু ইউজুয়ালি যতটা কমফোর্ট দেখি রামোস আর ভারানের মধ্যে ওই কমফোর্টটা কিন্তু আমরা দেখি নাই। আর তুমি যদি একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে রামোস ভারানের নিজেরা অলওয়েজ একসঙ্গে খেলতে অভ্যস্ত, লাইক ওরা থার্ড ডিফেন্ডার নিয়ে খেলতে আমার কাছে মনে হয়েছে ওরা খুবই আনকমফোর্টেবল ফিল করছে। সো রামোসকে তুলে নেওয়ার পিছনে আমার কাছে একটা রিজন, ঠিক আছে মানে তুমি যখন একটা গোলে পিছিয়ে আছো তোমার ডিফেন্ডলি অ্যাটাকার লাগবে টিমে, ঠিক আছে, সো বেসিক্যালি ওখানে তুমি বলতে পারো যে ঠিক আছে সিবি তুলে আরেকজনকে নামাইছে এটা খুব স্বাভাবিক, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে রামোসকে তুলে নিছে এটা আনথিঙ্কেবল, মানে জিদান কখনো এটা করবে না, এটা প্রবলি কোনো কোচের কাছ থেকে তুমি এটা এক্সপেক্ট করো না, বাট যে যখন এটা হয়েছে ওটা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি এটাই ইন্ডিকেট করে যে জিদান বুঝতে পারছে থ্রি ম্যান ডিফেন্সে আমাদের তিনটা সিবি আনকমফোর্টেবল ছিল, ঠিক আছে। সো লাস্ট ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে ভালভার্দের গেম টাইমটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আজকে কাসেমিরো নাই, সো ভালভার্দে ইজ গোনা বি রিয়েলি ক্রুশিয়াল ফর দিস গেম, ডিফেন্সে সাপোর্ট দেওয়ার মতো রিয়েলে ইসকো না, ইসকো কোনদিন ডিফেন্সে কোনো সাপোর্ট দিতে পারবে না, ক্রুসের ব্যাপারটা হচ্ছে ক্রুস স্লো এটা সবাই জানি আমরা, মডরিচ হ্যাঁ মডরিচ ইজ অ্যান ইঞ্জিন বাট ভালভার্দের মতো স্ট্যামিনা বা ইউথ ওর মধ্যে নাই, সো বেসিক্যালি আজকের ম্যাচে ইম্পর্টেন্স যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমার মনে হচ্ছে রামোস বারানে আর ওদের সামনে ভালভার্দে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। তো লাস্ট গেমে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আজকের ম্যাচে উই শুডেন্ট প্লে উইথ থ্রি সিরিজ, আমার কাছে সেটা মনে হয়েছে লাস্ট ম্যাচের পর এটাই ক্লিয়ার অ্যাকচুয়ালি।
আচ্ছা নাফিস ভাই, তো যেহেতু আসলে এত সম্ভব হলো যে ক্যাসিমিরো নেই এই সিজনে, মোটামুটি ক্যাসিমিরো আমাদের টিমের জন্য একদম পুরো মানে অপরিহার্য একটা অংশ ছিল, তো মানে ক্যাসিমিরোর না থাকাটা আমাদের কতটা ভোগাতে পারে?
ক্যাসিমিরো না থাকাটা কতটুক ভোগাবে সেটা সেটা ডিপেন্ড করবে ভালভার্দে কিভাবে পারফর্ম করতেছে বা তার আগে তার পরিবর্তে যে খেলছে সে কিভাবে পারফর্ম করতেছে। ক্যাসিমিরোর ব্যাপারটা হচ্ছে সেই সিজনে ডিফেন্সে যতটুকু খেল করছে অ্যাটাকেও তার ইম্প্যাক্টটা মানে অনেক বেশি ছিল, যেটা খুবই আনলাইকলি টু আনলাইকলি অফ ক্যাসিমিরো যে অ্যাটাকে খুব বেশি কন্ট্রিবিউট করতেছে, মানে শিল্ড হিসেবে কাজ করতেছে অথবা যে কোনো সেট পিসে সে রামোস যখন ছিল না সে রামোসের হিসাবে রামোসের রিপ্লেসমেন্ট হিসেবেও সে সেট পিস গুলোতে সেট পিস গুলোতে ছিল, তো অবভিয়াসলি ক্যাসিমিরো না থাকাটা অনেক বড় একটা লস, কিন্তু এখন যদি ভ্যালভার্দে সেটা পূরণ করতে পারে জায়গাটা বা কিছুটা হলো যে মানে ক্যাসিমিরো যে শিল্ডটা দেয় অথবা যে এনার্জিটা মিডফিল্ডে আনে ওইটা আনতে পারে তাহলে হয়তো আজকের ম্যাচটা পার করা যাবে।
হ্যাঁ মানে এই সিজনে আসলে ক্যাসিমিরো আমাদের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, তো এটা আসলে আমাদের অ্যাটাকের স্টেটটা আসলে বোঝাতে সাহায্য করে, ফার্স্ট অবভিয়াসলি করিম বেনজেমা, হ্যাঁ স্কোয়াড স্কোয়াড নিয়ে যদি আসলে আমরা যাই আজকে স্কোয়াডে গোলকিপার কোর্তোয়া লুকাস সবই আসলে মানে ক্যাসিমিরোর জায়গায় ভালভার্দে স্টার্ট করতেছে, আসলে এটা সম্ভবত 4-4-2 খেলতেছে না এটা 3-3-5-2 আসলে খেলতেছে আবার সেই, তো রাশেদ ভাই তো স্কোয়াড নিয়ে আপনার মন্তব্যটা যদি বলতেন।
বদল হচ্ছে অনলি ভালভার্দের ইনক্লুশন, ভালভার্দে আই থিঙ্ক ক্যাসিমিরোর মতো অ্যাঙ্করিং না করতে পারলেও আই থিঙ্ক হি উইল most probably do 70-80% of the job আর বাকিটা হচ্ছে ক্রুসের সাপোর্ট তার তো সব সময় থাকবেই, সো আই থিংক হি ইজ গোনা ডু আ ডিসেন্ট জব, আর 3-5-2 তে কতটুক কমফোর্টেবলি খেলতে পারে আটলান্টার হচ্ছে আটলান্টার ফরমেশনটা কি আজকে খেলতেছে আমি ঠিক দেখি নাই
3-5
আগের অনেক বড় বড় ইউসিএল ম্যাচে আমরা 4-4-2 ডায়মন্ড খেলেছি, ইসকোকে ইউজ করা হয়েছে বা তখন রোনালদো ছিল বা সবকিছু মিলাই, বাট এখনো আসলে আমরা আসলে 3-5-2 এই মৌসুমে অত দেখা যায় নাই। একটা ম্যাচে 3-4 ম্যাচ আগে একবার ট্রাই করা হয়েছিল আর গত ম্যাচটা, তো মানে এই এই ট্যাকটিক্যাল ট্রানজিশনের জন্য কি অপোনেন্টের চেয়ে বেশি কি ইনজুরিটা বেশি দায়ী কিনা, মানে আমাদের ফিট সেভাবে প্লেয়ার নেই তো আমাদের আসলে যা আছে তা নিয়ে আসলে এইভাবে যতটুকু পারা যায় যেভাবে টিম নামানো লাগবে এরকম আর কি, যে ইনজুরিটা কি এটার পেছনে বিশাল কারণ কিনা।
আজকের ম্যাচে আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে ইসকো কুড হ্যাভ প্লেড আ ভাইটাল রোল, ইসকো থাকলে আমার মনে হচ্ছে বেটার কিছু হইতো, প্লাস I'm not so sure about Vinicius. Like, UCL match, we usually see that Rodrigo actually better perform. It's like, why is this? I don't know. But Rodrigo also has better perform. Rodrigo is more dependable. Now, I think that the last game, first leg, I've seen it. I think that Mendy and Vinicius, because Mendy produces space, Now, the reason is that Vinicius starts. আর 3-5-2 এর ব্যাপারে যেটা বলবো, আটলান্টা কিন্তু প্রচুর প্রেস করে খেলে, তুমি যদি ওদের রেড কার্ডের আগের 17 মিনিট যদি দেখো, ওরা সম্ভবত 18 মিনিট থেকে রেড কার্ড পেয়েছিল, তো তার আগের যদি তুমি 15-20 মিনিট যদি খেলা দেখো ওখানে দেখবা রিয়াল আর আটলান্টা দুজনে কিন্তু হাই প্রেসিং খেলছে, একটা রেড কার্ড খাওয়ার পর আটলান্টা অনেক ডিপে নেমে গেছে, তখন এটা মানে ইউজুয়াল অ্যানাদার ম্যাচ অফ লা লিগা যেখানে হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস আর ডিপ লাইন টিম, সবাই একসঙ্গে ডিফেন্ড করতেছে, রিয়াল অ্যাটাক রিয়াল একটার পর একটা ক্রস করতেছে, এরকম ম্যাচ হয়েছিল। বাট আজকের ম্যাচে তিনটা ডিফেন্ডার খেলানোর আমি অ্যাকচুয়ালি মানে কোনো লজিক্যাল রিজন পাচ্ছি না, আসলে পাচ্ছি না, যেখানে ওদের ইলিসিচ যদি কোনো কারণে স্টার্ট করে, ইলিসিচ ইজ আ রিয়েলি ক্রিয়েটিভ প্লেয়ার, ও যদি কোনো কারণে স্টার্ট করে এমনি তো হচ্ছে লাইক আমাদের ভালভার্দে আর রামোসকে দুজনকেই হচ্ছে ওর পিছিয়ে লাগতে হবে। সো তারপর মিউরিয়াল খুবই ভালো ফর্মে আছে, এখন জিদান যদি ভাবে যে ঠিক আছে আমাদের জাস্ট বসে পিছনে বসে আমরা চাইলে এক গোল লিখতে জুড়ে ডিফেন্ড করতে পারি, ওইটা যদি একটা সলিউশন হইতে পারে ওইটাও হইতে পারে, কিন্তু এর বাইরে আমি 3-5-2 খেলানোর কোনো রিজন দেখতেছি না, আমার মনে হয় আমাদের 4-4-2 খেলানোর মতো ইনাফ স্কোয়াড ডেপথ ছিল আজকে।
আচ্ছা নাফিস ভাইয়ের কাছে আসলে এই কমেন্টটার সাথে একটা পরিপূরক প্রশ্ন করতে চাই, যে ইউসিএল ম্যাচ এবং মার্সেলো স্টার্ট করে ম্যাজিক্যাল কিছু করে ফেলা এরকম আসলে দেখছি, আবেগের বশবর্তী না হয়েও সে আসলে মানে ভালো খেলছে, মানে তো মানে এই ম্যাচে কি আসলে আপনি কোনো কারণে মেন্ডির গত রিসেন্ট ফর্ম বা তার ক্রসিং ইনএবিলিটি সবকিছু মিলা কি মার্সেলোকে স্টার্ট করানো যাইতো?
সম্ভবত এখন আর মার্সেলোকে স্টার্ট করানোর মতো অবস্থা ইউসিএল এ অ্যাট লিস্ট নাই, কারণ টু বি অনেস্ট ও নিজের পেস অলমোস্ট লুজ করছে, এখন সে আর মানে আগের মতো যে উপর উঠে গেলে ব্যাক করতে পারতো তা করতে পারে না অবভিয়াসলি, আর মানে সে যেভাবে ড্রিবল পাস করতে পারতো আই গেস ওই স্পিডটাও অনেক মানে ড্রিবল পাসের যে স্পিডটা আছে সেটা অনেক কমে গেছে আগের থেকে, তো অবভিয়াসলি মেন্ডি এখন অনেক সলিড ব্যাকে, কিন্তু মেন্ডির একটাই সমস্যা যে অ্যাটাকে উঠলে সে একটু শেকি হয়ে যায়, সে ক্রস করার আগে সে খুব শেকি থাকে, সে মানে কনফিডেন্ট থাকে না যে সে তার ক্রসটা মানে জায়গা মতো বলবে, অথবা মার্সেলো যখন ক্রস করতো সে ক্রসের অন্য এন্ডে থাকতো রোনালদো, এখন সেই সেই এন্ডে এখন কেউ নাই, মানে যে ক্রস গুলাকে যে কম ক্রস করবে কিন্তু সেই ক্রস গুলাকে অ্যাট লিস্ট কনভার্ট করতে পারবে, তো অবভিয়াসলি এখন আমাদের ডিফেন্স সলিড করাটা ইম্পর্টেন্ট ছিল, তো মেন্ডি ওইদিকে মানে বেটার অপশন অবভিয়াসলি।
ওকে আচ্ছা রাশেদ ভাই, এবার এবার হচ্ছে এই সিজনে রিয়াল মাদ্রিদের 45টার মতো ইনজুরি হয়েছে, যেটা আসলে 2010 থেকে মানে কোন টিমের জন্য হচ্ছে সর্বোচ্চ, সো মানে হোয়াট ওয়েন্ট রং, মানে আমাদের কোন প্লেয়ারই মনে হয় এই এই সিজনে করতো আবাদে সবাই কমবে করতো আমি ইনজুর্ড হয়েছে,
মানে
ভাস্কেজ ওয়াজ ইনজুরড,
ভাস্কেজ হইছে হইছে,
ভাস্কেজ ইনজুরড
মানে বেসিক্যালি নাই, আপনারা আসলে মানে ফিট প্লেয়ার
ফিনিশিয়াস
ফিনিশিয়াস
সবাই ইনজুরড
ছিল। হ্যাঁ, সো মানে মানে আমাদের মানে হোয়াট ওয়েন্ট রং, মানে এইভাবে ইনজুরড হইতেছে, এটা কি আমাদের প্লেয়ারদের সাইকোলজিক্যাল সমস্যা নাকি আমাদের মেডিকেল টিমের সমস্যা নাকি?
হোয়াট ওয়েন্ট রং এটা তো সবাই বলতেই আছে পুরো সিজন ধরে, হোয়াট ওয়েন্ট রং হচ্ছে SANITS। তো আসলে এটা কাকে দোষ দিব, কাকে দোষ দেয়া যায় এটা এখন খুঁজে লাভ নাই, সিজন ইজ অলমোস্ট মানে শেষ বলাই যায়। 45 ইনজুরিজ, একটা ইনজুরি কাটায় আসার পর ফুল ম্যাচ সে কেউ খেলতেও পারতেছে না, তার মধ্যে ইনজুরি হয়ে যাচ্ছে। হ্যাজার্ড গত ম্যাচে 24 মিনিট খেলে ইনজুর, এর আগে আমরা কারভালকে দেখছি সে ম্যাচে নেমে ইনজুর। তো এগুলো আসলে মানে কার দোষ খুঁজতে গেলে তো অবভিয়াসলি মেডিকেল টিমেরই দোষ, আর প্লেয়ারদের রিকভারি প্রসেসটা আসলে তারা যদি নিজেরা না বুঝে মানে তারা কতটুকু ফিট, তাহলে তাদের ম্যাচ স্কোয়াডে কেন নাম আসবে আর তারা কেন তাদের বিদ্রোহ করে নিবে না, এটা আমার মাথায় ধরে না। আমি হলে আমি আমি যদি তাদের জায়গায় থাকতাম আমি আমাকে বিদ্রোহ করে নিতাম।
ওকে, আচ্ছা এই তো সম্পাই, এখান থেকে আসলে একটা সম্পূরক প্রশ্ন, যেহেতু আমাদের বর্তমান নাম্বার 7 এর কথা আসলো, সে আসলে মাঠের বাইরে যত টাইম কাটাইছে মাঠের ভেতরে তত টাইম আসলে কাটায় না, মোটামুটি আড়াই বছরের আড়াই সিজনের কাছাকাছি হয়ে গেল, সে আসলে মনে হয় না সব মিলে 30টা ম্যাচ স্টার্ট করছে। লাস্ট ম্যাচেও আসলে ইয়ে হলো মানে 20 মিনিটের মতো খেলে এই আবার মোটামুটি 6 উইকের মতো আর কি ইনজুর্ড, মোটামুটি সিজনই শেষ। আসলে একটা আজকে একটা স্ট্যাট ছিল এমন যে হ্যাজার্ড ক্যান অনলি প্লে ইফ রিয়াল মাদ্রিদ রিচেস দ্য UCL ফাইনাল, সেটা আসলে অনেক পরের বিষয়। সো মানে হ্যাজার্ড যে আসলে তার আগের টিমের হয়ে 42 ম্যাচ মিস করতে ইনজুরির কারণে, তো মাদ্রিদে আসলে আসার পরে এটা কি মানে নাম্বার 7 কার্স নাকি ওর কোনো ল্যাকিংস বা নাকি আমাদের স্যানিটেশনের সমস্যা নাকি আপনি কি মনে করেন এই বিষয়গুলো নিয়ে?
আচ্ছা, তো চেলসিতে হাজার্ড স্ট্যাট দেখলাম আমি একটা, সে 7 সিজনে 21টা ম্যাচ মিস করছে, আর রিয়ালে সে 10 সিজনে এখন তার একটা 54 নম্বর ম্যাচ যেটা সে মিস করতেছে। সো বেল রিয়াল থেকে যাওয়ার পর টটেনহামে কিন্তু একটা ম্যাচ মিস করে নাই, ওডেগার্ড জানুয়ারিতে গেল সে পুরোপুরি ফিট। এইখানে ভাই স্যানিটাসের ফল্ট বাদে আমি আর কারো ফল্ট দেখতেছি না, 2014 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার পর থেকে রোনালদো স্যানিটাস বা স্যানিটাস বাদ দিয়ে হচ্ছে নিজস্ব ডক্টর ইউজ করা স্টার্ট করছে। আই ডোন্ট নো হাউ মেনি পিপল নোস ইস, বাট মডরিচ কিন্তু এখনো স্যানিটাস মানে স্যানিটাসের ডক্টর ইউজ করে না, সে এখন পার্সোনাল ডক্টর হায়ার করছে। সো এইখানে আমি বলবো না নাম্বার 7 এর কার্স আছে, অনেকে বলবো হচ্ছে হ্যাজার্ড যেসব ম্যাচে নামছে ওইসব ম্যাচে ওইভাবে পারফর্ম করতে পারেনি, আমার কিন্তু মনে হয়েছে হ্যাজার্ড যেসব ম্যাচে নামছে ওইসব ম্যাচে হি ওয়াজ আ রিয়েলি বিগ ডিফারেন্স ক্রিয়েটর। ঠিক আছে, PSG এর সঙ্গে যে ম্যাচে সে ইনজুর্ড হইলো হি ওয়াজ প্লেইং রিয়েলি গুড ইন দ্যাট ম্যাচ, তারপর যখনই চান্স পাইছে হ্যাজার্ড যখনই খেলছে রিয়ালে তখন এক্সপেক্টেড গোলস বা চান্স ক্রিয়েট অনেক বেড়ে গেছে। তুমি যখন রোনালদোর জায়গায় যখন তুমি হ্যাজার্ডকে আনছিলা তখন তুমি কিন্তু অ্যাকচুয়ালি ওর কাছ থেকে এক্সপেক্ট করো নাই সে রোনালদোর মতো বছরে 50টা গোল দিবে,
obviously না
তুমি এটা এক্সপেক্ট করো ডেফিনেটলি। তো হ্যাজার্ড যখন আসে নাই তার আগে লাইক 18-19 সিজনে, 18-19 সিজনে রিয়াল মাদ্রিদের মেইন সমস্যা ছিল কোথায়
মানে পুরো কোঅর্ডিনেশনই লাইক ফার্স্ট থেকে শুরু হওয়ার পরে 18-19 তো কোচ দুইটা 6 মাসে স্যাক হলো। আচ্ছা এই দেশের মনে হচ্ছে নেট একটু সমস্যা আসছে, এখন শোনা যাচ্ছে সম্ভবত।
আচ্ছা তুমি কি আমার কথা শুনতে পারতেছো?
হ্যাঁ শুনতে পারতেছি ভাই।
আচ্ছা আমার ক্যামেরা দেখা যাচ্ছে, আমার মনে হয় আমার
ক্যামেরা দেখা যাচ্ছে না,
একটা সেকেন্ড হোল্ড করব।
হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা নাফিস ভাই, সো মানে আটালান্টার যে রিসেন্ট ফর্ম আর তারা গত দুই ম্যাচে আসলে মোট 8 গোল দিয়ে আসছে, মানে জাস্ট রিয়াল মাদ্রিদের কাছে হারলো, এর বাদে গত দুই ম্যাচে আসলে তারা মোটামুটি গোল ফিস্ট করছে, তো মানে
ইন্টারের কাছেও হারছে লাস্ট
ইন্টারের কাছে 1-0 আর বাকি হচ্ছে মানে তারা মোটামুটি ভালো স্কোরিং ফর্মে আছে, তো মানে মানে তারা যেহেতু আজকে 1 গোলে পিছায় আছে আর আমাদের হোমে আসলে আমরা যদি 18-19 সিজনের দিকে যাই, আমরা আসলে আয়াক্স এর মাঠে যে 2-1 লিডার নিয়ে আসছিলাম, কিন্তু আসলে নিজেদের মাঠে আসলে পরে হেরে আর আসলে বাদ যাই। তো মানে আটালান্টার মতো হাই প্রেসিং টিমের মানে অ্যাপ্রোচটা আসলে আজকে ম্যাচে কিরকম হতে পারে বলে আপনার মনে হয়, বা রিয়াল মাদ্রিদের যেহেতু ক্যাসিমিরো নেই তারা আসলে কিভাবে অ্যাপ্রোচ করবে?
আটলান্টা ফার্স্ট থেকে প্রেস করা ট্রাই করবে, ফার্স্ট থেকে তারা মানে একটা এক গোল অ্যাট লিস্ট দেওয়া ট্রাই করবে, তারপর তারপর না হয় ওরা কিছুটা কিছুটা প্রেসার অ্যাবজর্ব করতে পারে, কিন্তু ফার্স্টে ওরা ট্রাই করবে একটা গোল দেওয়ার, যাতে রিয়াল মাদ্রিদকে কিছুটা প্রেসারে ফেলা যায়। আর আয়াক্সের ম্যাচের সম্ভবত হোম ম্যাচে রামোস ছিল না, যার কারণে মানে রিয়াল মাদ্রিদের এমনিতেই মোরাল কিছুটা ডাউন ছিল। আজকের ম্যাচটা আমার মনে হয় দিস ইজ আওয়ার ম্যাচ টু লুজ, কারণ আমরা লাস্ট লাস্ট 2 বছর বাদ দিলে এর আগে UCL এ যে ফর্মে ছিলাম আমরা, উই কুড হ্যাভ বিটেন এনিওয়ান, বাট ওখানে আমাদের মানে ডিফেন্সও বেশ সলিডই ছিল, এবং লাস্ট সিজনেও আমাদের মানে যে ডিফেন্স ছিল সেটা বেশ সলিড ছিল ডিফেন্স। তো ডিফেন্সিভলি আমার মনে হয় না যে আটলান্টা খুব বেশি গোল স্কোর অথবা ইয়া করে আমাদেরকে হারাবে, আউটস্কোর করে আমাদেরকে হারাবে, কিন্তু যদি লাস্ট সিজনের মতো আমরা কিছু ডিফেন্সিভলি মানে রুকি মিস্টেক করি তাহলে হয়তো মানে আটলান্টা আমাদেরকে প্রেসারে ফেলতে পারে আমার আমার মতে।
ওকে আচ্ছা, এটা শুন ভাই, সো এটা আসলে আটলান্টা স্কোয়াড, ইলিসিস আসলে স্টার্ট করতেছে না, এছাড়া মোটামুটি সবাই জাপাতাও মনে হয়
ইলিসিস কি স্টার্ট করতেছে।
ফ্রলার ফ্রলারের 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 বলটা হচ্ছে পেসিনা,
ওরা তো হচ্ছে ওরা আজকে ডাবল পিভট খেলাচ্ছে। ওকে সো বেসিক্যালি এখানে ইন্টারেস্টিং ব্যাটল দেখা যাবে মডরিচ এন্ড ভালভার্দে এগেইনস্ট ওদের ডাবল পিভট, এই যে পেসিনা এন্ড গোজেন্স ওদের ডাবল পিভট, একটা ভালো কম্পিটিশন দেখা যাবে এখানে। আর এখানে আমার মনে হয় ওদের যে গোলটা মানে নাফিস যে গোলটার কথা বললো ওটা ডিফারেন্টলি মানে দে উইল ট্রাই টু ডু সামথিং থ্রু মুরিয়েল। মুরিয়েল হ্যাজ বিন ইন রিয়েলি ইমপ্রেসিভ ফর্ম লেটলি, ওর সেট খুব ইমপ্রেসিভ, এর বাইরে ওর খেলা যদি দেখো তো খুবই ভালো খেলতেছে এখন, মানে যেই চান্স পাচ্ছে ওই চান্সে তার গোল হচ্ছে। রিয়ালের অ্যাডভান্টেজ বলবো হচ্ছে ইলিসিচ খেলতেছে না, এটা বা ইলিসিচ ওদের অ্যাকচুয়ালি মেইন ক্রিয়েটিভ ইঞ্জিন, গ্যাসপারিনি লাস্ট সিজনে দেখছো প্রবাবলি ইলিসিচ আর জাপাতার উপর সেই ডিপেন্ড করে মেইনলি খেলছে।
ইলিসিচ আসলে গত ম্যাচে ও স্টার্ট করে নাই ও পরবর্তী
না স্টার্ট করে এখন, হ্যাঁ আমি লাস্ট কয়েকটা তাদের স্কোয়াড দেখে যেটা বললাম সেটা হচ্ছে গ্যাসপারিনি প্রবাবলি ইদার সে ইলিসিচের উপর ডিপেন্ডেন্স কমাতে যাচ্ছে অথবা তার প্রবাবলি কোন রকম ফল আউট হইছে।
রাশেদ ভাই যেটা আসলে নাফিজ ভাই বললো আসলে যে আমাদের আগের সিজন গুলো যেখানে আমরা 3-peat জিতছি বা যাই হচ্ছে মানে আমরা অ্যাচিভমেন্ট ছিল, সেই সময় আসলে আমাদের ডিফেন্স কিছুটা কিন্তু শেকই ছিল, কিন্তু আমাদের আসলে আমরা গোল যা খাইতাম তা আসলে আউটস্কোর করে দিতাম। কিন্তু সেদিক থেকে যদি আমরা বলি যে আমাদের আসলে গোলকিপারেও একটা ট্রানজিশন হয়েছে, বেটার গোলকিপার আমাদের বর্তমানে আছে, বা আমাদের লেফট ব্যাকে যেটা সবার কমপ্লেন ছিল যে লেফট ব্যাক আসলে আমাদের সলিড না, কিন্তু লেফট ব্যাকে আসলে ডিফেন্সিভলি সলিডিটি বাড়ছে, কিন্তু অফেন্সিভলি আসলে ততটাই খারাপ হয়ে গেছে। তো আসলে মানে ডিফেন্সিভলি সলিডিটি বাড়ানোর পরেও মানে শুধুমাত্র কি মানে অ্যাটাকে প্লেয়ার না থাকার কারণে এই অবস্থা, নাকি আসলে সবার এজ কনসিডার করে আসলে সবাই ওই লেভেল আর পারফর্ম করতে পারতেছে না, নাকি সার্বিক অবস্থাটা আসলে কিভাবে দেখতেছেন মানে এইভাবে পারফরমেন্স ডিক্লাইন করার জন্য মানে UCL এর ক্ষেত্রে?
এইজ ম্যাটারটা যদি আমরা মাথায় ধরি তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে এইজ প্লেয়াররাই কিন্তু সবচেয়ে বেটার খেলতেছে, মডরিচ, রামোস, লেটস কনসিডার বেনজেমা, ক্রুজ। আর আমরা যদি ধরি যে মানে ভিনিসিয়াস, এসেন্সিও, অনেক ক্ষেত্রে মেন্ডি, তারা হচ্ছে মানে সবচেয়ে ইয়াং হয়েও তারা ওই লেভেলে পারফর্ম করতে পারতেছে না। তো এটা এইজের একটা ব্যাপার না, বাট আই থিঙ্ক এক্সপিরিয়েন্সের UCL এর মতো বিগ স্টেজে পারফর্ম করার। আর ডিফেন্সিভ সলিডিটি তো বাড়ছে, বাট অ্যাটাকিং প্রাওয়ার্স যে আমাদের বিশাল লেভেলে একটা ডিক্লাইন করছে, তো যার কারণে হচ্ছে আমরা আগে খুবই শেকি ছিলাম, আমরা এখনের ডিফেন্সের চেয়ে খুব একটা বেটার ছিলাম না, আগে বলতে গেলে আরো অনেকটাই উইক ছিলাম। বাট আমরা সবসময় তুমি যেটা বললা যে আমরা আউট স্কোর করতাম দেখে আমরা ডিফেন্সিভ এরর গুলো অনেক ম্যাচে আমরা বুঝতাম না, অথবা ফ্যান্সরা অতটা কেয়ার করতো না। বাট এখন যেখানে আমরা এক গোল, এক গোলের মার্জিনে অথবা 2-1 আগায় থেকে আবার ইকুয়ালাইজ করে ফেলে অপোনেন্টস, তো এটা হচ্ছে মানে অ্যাটাকিং প্রাওয়েস যেখানে পারফর্ম করতে পারতেছে না। তো অবভিয়াসলি একটা টিম মানে মাদ্রিদ কখনোই ওরকম ডিফেন্সিভলি বেশি সলিড টিম ছিল না, মানে এক্সেপশন হচ্ছে লাস্ট সিজন ছাড়া, যেটাতে আমরা লিগ জিতছি। তাও লিগের একেবারে লাস্টের দিকে যখন মেন্ডি আসছে, এরপর ডিফেন্সিভ সলিডিটি অনেক বেশি বাড়ছে। তো এরপর এই সিজনে হচ্ছে ততটাই খারাপ হয়েছে, এরপর তো রামোসের ইঞ্জুরি, ভ্যারানের হচ্ছে অনেকগুলা মিস্টেক, রুকি মিস্টেকের কারণে হচ্ছে ডিফেন্সে অনেক এরর ছিল। তো এখন ডিফেন্স অনেকটাই মানে স্ট্রং অ্যাপার্ট ফ্রম দ্য কারভাল এর পজিশনটা, আর বাট অ্যাটাক আমাদের ততটাই উইক। সো যদি আমাদের এই টাইটা বের করা লাগে তাহলে ডিফেন্স তো স্ট্রং থাকতেই হবে, আর সাথে হচ্ছে আমাদের অ্যাটাক আজকে মানে যেহেতু মাত্র এক গোলের লিড, সো এনিথিং ক্যান হ্যাপেন। আর অ্যাটলান্টা এমন একটা টিম যারা প্রেস করবে, যারা গোল স্কোর করার ট্রাই করবে, সো আমাদের অ্যাটাকারদের উচিত যে চান্স পাইলে সেটা বেনজেমা হোক, সেটা ভিনিসিয়াস হোক, সেটাকে কনভার্ট করার ট্রাই করে।
আচ্ছা নাফিস ভাই, এই রাশেদ ভাইয়ের কথার সাথে যদি মিলাই বলি, আসলে আমাদের হ্যাজার্ডের ইনজুরি নিয়ে আসলে অনেক কথা বলা হয়, হ্যাজার্ড কতগুলো মিস করলো, কিন্তু মাঝখান দিয়ে আসলে কারভাহাল কিন্তু সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ম্যাচ মোটামুটি মিস করা যাচ্ছে আমাদের আরবিতে। আসলে এখানে প্লেয়ার মানে সেভাবে সে খেলতেই পারতেছে না, কখনো নাচো খেলতেছে বা কখনো লুকাস ভাস্কেস খেলতেছে। সো মানে আমাদের এই মানে সিবি প্লেয়ারটা মোটামুটি দাঁড় কারণ আছে, বা আমরা মিলিশাও বা নাচো আমাদের আছে, কিন্তু আমাদের এই আরবি আর এলবিতে আসলে মানে রিইনফোর্স করা উচিত কিনা, আর আরবির দিকটাও আর মানে আরেকটু ভালোভাবে দেখানো উচিত কিনা?
রাইট ব্যাকে অবভিয়াসলি কারভাহাল অনেক বড় একটা মিস। তোমার যদি মনে হয় মনে মনে থাকে যে কারভাহাল আসার পরেই কিন্তু রিয়াল অ্যাকচুয়ালি মানে ইউসিএল এ এতটা ডমিনেন্ট হয়েছে, কারণ আরবেলোয়া যখন ছিল, আরবেলোয়া গেছে এবং কারভাহাল আসে, এরপর থেকে রিয়াল মাদ্রিদ অ্যাকচুয়ালি মানে খুব ডমিনেন্ট পারফর্ম করা শুরু করছে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ অথবা লা লিগায়। তো কারভাহাল অবভিয়াসলি ইম্পর্টেন্ট আমার মতে, মানে হ্যাজার্ডের চেয়েও কিছু জায়গায় কারভাহাল ইম্পর্টেন্ট, কারণ ডিফেন্সিভলি যতটা সে মানে ব্যাকআপ দেয় তার মানে তার অ্যাটাকিং এটা অত মানে অতটাই পাওয়ারফুল ছিল যে মানে সে কন্টিনিউয়াস ডিফেন্স কে পেনিট্রেট করার ট্রাই করতো, অথবা তার ক্রস গুলো মানে অবভিয়াসলি বাস্কেট থেকে বেটার। তো অবভিয়াসলি আমাদের মানে আমরা কারভাহালকে মিস করতেছি। কারভাহালের জায়গায় যদি মানে কোনো রিইনফোর্সমেন্ট আসেও তবে তার ব্যাকআপ হিসেবে আসতে হবে, যেটা অলরেডি আমাদের অজিওজোলা আছে কিন্তু সেও ইনজুর্ড। তো আমাদের এখন দরকার হচ্ছে একটা থার্ড রাইট ব্যাক। এখন আমরা মনে হয় না এই মার্কেটে কোনো রাইট ব্যাক, থার্ড রাইট ব্যাক বা সেকেন্ড রাইট ব্যাক হিসেবে মানে কারভাহালের শিল্ড হিসেবে রিয়াল মাদ্রিদ আসতে চাইবে।
আচ্ছা একজনের একটা প্রশ্ন ছিল, সেটা আসলে এতসম ভাইয়ের কাছে নিয়ে যেতে চাই, যে রেগুলন যদি স্কোয়াডে থাকতো তাহলে কি এলবি বা আরবি সিচুয়েশন বেটার থাকতো কিনা?
আচ্ছা রেগুলন যদি স্কোয়াডে থাকতো তাহলে এলবি, রেগুলন তো লেফট ব্যাক, ঠিক আছে, সো আমি লেফট ব্যাক পারসপেক্টিভে বলতেছি, রেগুলন যদি লেফট ব্যাকে থাকতো তখন অ্যাকচুয়ালি অ্যাটাকিং ওয়াইজ নাফিস যেটা বলছে যে এটাকে আমরা ইনাফ সাপোর্ট পাচ্ছি না, ঠিক আছে, ওই সাপোর্টটা তুমি প্রবাবলি পাইতা রেগুলন থেকে, ঠিক আছে, বিকজ রেগুলন ডেফিনেটলি মন্ডের চেয়ে ভালো অ্যাটাকার, তুমি যে অ্যাটাক ওয়াইজ ভাবো এটা এই ব্যাপারে কোনো ডাউট নেই। বাট ডিফেন্স ওয়াইজ মানে তুমি যদি ডিফেন্সিভ ওয়েতে ভাবো তাহলে হচ্ছে মার্সেলোর যে ল্যাকিংস গুলো ছিল মন্ডে কিন্তু এটা ভালোই কাভার আপ করে ডিফেন্স ওয়াইজ, ঠিক আছে। আর রেগুলনকে তুমি যদি মেকশিফট রাইট ব্যাকতে খেলাইতা এখন কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ রেগুলন থাকলে তোমার কাছে একটা অপশন ছিল, তুমি চাইলে হচ্ছে তাকে মেকশিফট রাইট ব্যাকতে খেলাইতে পারতা, ডিফেন্ড একটা অপশন ছিল, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি আমাদের করার কিছু ছিল না। লাইক আমরা জানি যে এখন মন্ডে আনডাউটেডলি স্টার্টার, তো রেগুলন ডেফিনেটলি বেঞ্চ প্লেয়ার হইতে চাবে না স্বাভাবিক, তার যে পারফরমেন্স বা তার যে লেভেল এটাতে সে বেঞ্চ প্লেয়ার হইতে চাবে না। বাট রেগুলন যদি থাকতো তাহলে ডেফিনেটলি আমাদের রাইট ব্যাক বা লেফট ব্যাক দুইটা কিছু অ্যাকচুয়ালি অনেক ভালো লেভেলে হেল্প হইতো। এখন সেম কথা তুমি বলতে পারো হাকিমের ব্যাপারে, হাকিমি যদি থাকতো তাহলে আমাদের রাইট ব্যাক সিচুয়েশন আজকে পরে খারাপ হইতো না, কিন্তু কারভাল যেই টিমে আছে তুমি তো ওই টিমে এনশিওর করতে পারো না যে
কিছু ঝামেলা তো আছে। ওকে, এখান থেকে আসলে একজনের প্রশ্ন, না ভাই ইন্টার মিলান এখন আসলে পুরো টাকা দেয় নাই, তারা ফার্স্ট কিস্তি হয়তো বা দিছে কিনা শিওর না, তো আর ব্যাক করার চান্স প্রবাবলি নাই। তো এইটা সত্যি আসলে এখান থেকে একটা প্রশ্ন রাশেদ ভাইয়ের কাছে যে আমাদের আর কি সেকেন্ড আরবি হিসেবে কি অডিওজোলা গুড ইনাফ কিনা,
অডিওজোলা গুড এনাফ কিনা, এটা আসলে তার পারফরমেন্স, সে যত ম্যাচ খেলছে তো এটা মানে বুঝেই গেছে যে he is maybe he was good enough for Real Sociedad or something, কিন্তু মাদ্রিদের মতো টিমে আসলে সে তার ফুল অত ক্যালিবার নাই আসলে, সে যে মানে মাদ্রিদের আরবি পজিশনটা সিকিউর করবে কারভালের মতো প্লেয়ারের কাছ থেকে, আর সে স্টার্টার না হোক সে যে একটা পারফেক্ট ব্যাকআপ থাকবে তাও কিন্তু সে প্রুভ করতে পারে নাই। জহনি কারভাল আমাদের একটা লং টার্ম ইনজুরিতে গেছে, তারপরের ম্যাচে নেমে সে ইনজুর, আর কারভালের থেকেও বড় ইনজুরি, তো এটা আসলে মানে মাদ্রিদের মতো একটা টিমের মানে একটা প্লেয়ারের কাছ থেকে মানা যায় না। আর সে বায়ার্নে যতদিন ছিল তাকে মেবি একটা কি দুইটা ম্যাচে খেলাইছে, তো সেখানেও সে যে মানে খুবই আপনি ভালো খেলে ফেলছে বা খেলছে এমন কিছু না, কিন্তু সে ওই সব টিমের বেঞ্চে ঘুরে ফিরে আসলে, কিন্তু ওই যে সে যে বেঞ্চ থেকে এসে ভালো একটা ম্যাচ অফার করবে অথবা সে ভালো একটা সাপোর্ট অফার করবে সেটা কিন্তু সে এখনো প্রুফ করতেই পারেনি, অথচ তার এটা মাদ্রিদে প্রবাবলি থার্ড কি ফোর্থ সিজন মেবি।
2018 ওয়ার্ল্ড কাপের পর পর ছিল,
মানে এইখান থেকে আসলে বলা যায় যে রিয়াল সোসিয়াদাদ থেকে আসলে রিয়াল মাদ্রিদ যখনই প্লেয়ার কিনে মোস্ট অফ দ্য টাইম ফেল কেস, বা আমাদের লোন স্পেল থেকে রিটার্ন করা প্লেয়ারও আসলে থাকে না, যদি আমরা ইয়ারামেন্দি বা ওডেগার্ড আমার আছে, ওডেগার্ড তো তিনটা আসলে কেস হইছে। সো আচ্ছা এখন আসলে একটা মানে এই টপিকটা আসলে ক্লিশে তারপর আসলে উঠাইতে হয়, সো UCL রিয়াল মাদ্রিদ ক্রিশ্চিয়ানো রোনালদো তিনটা আসলে কাইন্ডা সমর্থক শব্দ টাইপ। সো রিসেন্টলি কিছু আসলে রোনালদো মাদ্রিদে ব্যাক করতে পারে, হুইচ আই থিঙ্ক ইজ ইম্পসিবল, বাট জিদান আসলে বলছে যে মানে সে আসলে কাইন্ডা টিজ করছে আমাদের যে আসলে তো অবশ্যই ভালো কিন্তু সে তো আসলে জুভেন্টাস প্লেয়ার। সো নাফিস ভাই এই ব্যাপারে আপনার মতামত, আসলে সবার কাছে আসবো, সো প্রথমে নাফিস ভাইয়ের কাছে যেতে চাই।
রোনালদো রোনালদো যখন গেছে তখন মানে রিয়াল মাদ্রিদের প্ল্যানটা ছিল হচ্ছে যে মানে রোনালদোকে বাদ দিয়ে আমরা রিবিল্ড করব, কিন্তু রিবিল্ডিং এর এখনো কিছুই হয় নাই, রিবিল্ডিং এখনো প্রসেসে আছে। তো আমার মনে হয় যে রোনালদো যদি আসে ইব্রাহিমোভিচ যেরকম এখনো মানে বিভিন্ন দলে ঘুরে ঘুরে এক বছর সময় দিয়ে তাদেরকে লিগ জিতাচ্ছে বা ট্রফি জিতাচ্ছে, তো রোনালদো সেভাবে আসলেও মানে খারাপ হয় না, বাট মনে হয় না তাকে বড় কোনো অ্যামাউন্ট দিয়ে তাকে ব্যাক করানো অথবা তার স্যালারি বেয়ার করার মতো ফিনান্সিয়াল অবস্থা এখন রিয়াল মাদ্রিদের আছে। যদি তারা রিবিল্ড করতে চায় নতুন কোনো প্লেয়ার দিয়ে, সেটা হালান্ড হোক সেটা এমবাপে হোক সেটা রিয়াল সেটা রোনালদোর যদি মানে স্যালারি রোনালদোর স্যালারি অথবা রোনালদোর যে প্রাইস ট্যাগ সেটা বিয়ার করার মতো অবস্থা এখন রিয়াল মাদ্রিদের নাই যদি তারা রিবিল্ডে আগ্রহী হয়। আর রিয়াল রোনালদোকে বিক্রি করার পেছনে মেইন মোটিভটাই ছিল রিবিল্ড করা রিয়াল মাদ্রিদকে একটা নতুন নতুন কোড দিয়ে, তো অবভিয়াসলি এখন মানে আসলে হয়তো ভালো কিন্তু সেটা যাতে কোন একটা রিবিল্ড কে বা নতুন একটা কোড কে কস্ট কোডের কস্টে না আসে সেটাই।
রাশেদ ভাই সেম
কোশ্চেনটা আবার করা লাগবে, আমি
কোশ্চেন হচ্ছে লাইক হচ্ছে রোনালদোর রুমার আর হচ্ছে জিদানের একটু টিজ করা যে আসলে তো ভালো এন্ড এভরিথিং, সো এই এই রুমারের ব্যাপারে আপনার কি মতামত?
রোনালদোর ব্যাপারটা হচ্ছে এক্স এর মতো, যতদিন ছিল খুবই ভালো ছিল, যখন চলে গেছে আসলে এরপর আর তার প্রতি ইচ্ছাটা খুবই ক্ষীণ সবার, তো এরপর হচ্ছে মানে আসলে রোনালদো ট্রান্সফারটা খুব একটা ফিজিবল কোনো দিক দিয়েই না, তার কনসিডারিং তার প্রাইস ট্যাগ আর কনসিডারিং তার এজ, সে হচ্ছে অলরেডি ইন দ্য ডিক্লাইন প্রসেস, তো এরপর আর তাকে তাকে আনা যায় আমাদের এই যে এখন যে সিচুয়েশন, আসলে নট সেইং যে রোনালদো আসলে খারাপ হবে, বাট রোনালদো আমাদের ভিনিসিয়াস অ্যাসেন্সিও অনেক সময় লুকাস ভাস্কেজ এর চেয়ে অনেক তারা কম্বাইন করলে যতটুকু হবে রোনালদোর এখনো সেই ক্যাপাবিলিটি আছে, বাট কথা হচ্ছে রোনালদোকে আনলে হচ্ছে ওই যে নাফিস যেটা বলছে যে রিয়াল মাদ্রিদ হচ্ছে একটা সিস্টেম দাঁড় করাইতে চাইছে ইউথের। তো এখন রোনালদো আসলে ওই সিস্টেমটা আরো বেশি করে এফেক্টিভ হবে। আমি এটা কোনো দিক দিয়ে চাই রোনালদো
রোনালদোকে বেচার ছিল না, ঠিক আছে, রোনালদোকে বেচার কোন রকম লজিক ছিল না। এখন রোনালদোকে যারা বলবে যে অ্যাক্সিডেন্টের জন্য আনেন, ওর অ্যাক্সিডেন্টের জন্য ওকে আনতে গেলে দেখা যাবে ওইটা তোমার ট্রান্সফার ফি পে করা লাগবে, অনেক রকম ফি তোমার আছে। এখন ওই টাকাটা রিয়াল জার্সি বেসে তুলে ফেলতে পারবে, এটা সবাই বলতে পারবে।
এজেন্ট ফি একটা বিশাল ফি আছে তার,
অনেক কিছু আছে। এক্স্যাক্টলি, তো রোনালদোকে আনার ব্যাপারটা আমি সাপোর্ট করব তখনই যখন তুমি হালান বা এমবাপ্পের মতো প্লেয়ার দেখে কোনো রাইভাল টিমের কাছে না হারো, তখন তুমি রোনালদোকে আনার কোনো সমস্যা নাই। এবং তোমার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকবে, ঠিক আছে, রোনালদো আসবে, এটা হচ্ছে কাইন্ড অফ আমার একটা এক্সট্রা প্ল্যান। আমার আগের যে প্ল্যান ছিল হালান বা এমবাপ্পে আসবে এবং ওদেরকে সেন্টার করে আমি আমার টিমটা করব, এই জিনিসটা যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয়, এটাই হচ্ছে মেইন টার্গেট হওয়া উচিত।
আমি আসলে আপনার সবার সাথে একমত। আসলে এখন রোনালদোকে আনলে আসলে আমরা যে প্রজেক্টটা নিছি সেটা আবার 3 বছর পিছায় যাবে। সো এই রিবিল্ডিং প্রসেস একটা তাহলে একটা লুপের মধ্যে পড়ে যাব, সেই লুপ আসলে কখনো শেষ হবে না। সো আমাদের ওই
যদি আমাদের প্রজেক্টটা ভিনিসিয়াস কে বেস করা হয় তাহলে আনা যায়।
এখন তুমি যদি ইসকো বাস্কেস এদেরকে অফলোড করে তুমি যদি রোনালদোকে আনতে পারো, ফেয়ার
বললো যে আমরা আসলে রাইভালের কাছে হালান্ড বা এমবাপ্পেকে লুজ করতে পারবো না, তাহলে হচ্ছে লাইক একটা লং টার্ম। হ্যাঁ আসলে এই তো আর কি, যাই হোক। তো মানে যেটা আসলে রোনালদোকে নিয়ে আসলে ওই রুমার গুলো আসলে মুখরোচক লাগে, কিন্তু আসলে সব দিকে প্ল্যান হিসাবে দেখলে আসলে জিনিসটা কতটা সফল হবে আসলে যাই না। তো যাই হোক নাফিস ভাই, তো আজকের ম্যাচ নিয়ে আসলে আজকে আপনার মতে মাদ্রিদের জন্য কি প্লেয়ার কে হইতে পারে?
অবভিয়াসলি বেনজেমা। বেনজেমাই আমাদের মানে লাস্ট সিজন ধরে কি প্লেয়ার। তো বেনজেমার স্কোর করা লাগবে, এক গোলে লিডে আমরা কখনোই জিতবো না অবভিয়াসলি। তো বেনজেমা খুব ইম্পর্টেন্ট, আমাদের স্কোর করা লাগবে এই ম্যাচে। মডরিচ ইম্পর্টেন্ট প্লেয়ার, বেনজেমা ইম্পর্টেন্ট প্লেয়ার, আর অবভিয়াসলি রামোস, এই তিনজন।
নাফিস ভাই, মানে আপনার কাছে আজকে, আচ্ছা সরি রাশেদ ভাই, মানে আপনার কাছে আজকে মাদ্রিদের ইম্প্যাক্টফুল প্লেয়ার মানে কাকে মনে হচ্ছে কি হতে পারে?
নাফিস তো যাদের নাম বলছে তারা তো ইম্প্যাক্ট রাখ, মানে এটা ইমিনেন্ট, তাদের ইম্প্যাক্ট রাখতে হবে, নাহলে টাই থেকে আউট। বাট এর বাইরে আরেকজন আছে, ম্যান্ডি, সে যদি আজকে ভালো খেলে। তো ম্যান্ডি হচ্ছে গত ম্যাচে আমরা দেখছি মানে খুবই অফুল ছিল সে অন দ্য বল, মানে আজকে যদি সে ওই সেম শ্যাম্বলিক পারফরমেন্সই আবার দিয়ে যায় তাহলে শেষ। আর যদি হয় যে না সে মানে বেটার করতেছে তাইলে অবভিয়াসলি টাই আমরাই জিতার কথা। আর তার সাথে যদি মানে পুরো টিম ওয়াইজ ভ্যালভার্দে ক্রুজ তো হচ্ছে মানে কনসিস্টেন্ট, তাকে নিয়ে কোনো কিছু মানে বলতে হয় না, সে ওই কনসিস্টেন্সিটা সে সবসময় মেনটেন করে। আর ভ্যালভার্দে ইনজুরির পর ফার্স্ট স্টার্ট হবে, তো এটা তার জন্য অনেক বিগ চান্স, সে বিগ স্টেজে প্রুভ করতে পারলে হচ্ছে তারপরেই তার মাদ্রিদ ক্যারিয়ার ওই প্রলং হবে।
আচ্ছা হ্যাঁ, এত সম্ভবের কাছে এই প্রশ্নটাই আসবো, কিন্তু এর আগে এই কমেন্টার প্রতি মানে প্রতিক্রিয়া জানতে চাই এত সম্ভবের কাছে, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন?
ভাই আমার হাজার্ডের প্রতি একটা উইক স্পট আছে, সো ওই দিক দিয়ে রোনাল্ডো ইন এক্সচেঞ্জ অফ হাজার্ড, এটা তো প্রথম কথা হচ্ছে জীবনে ওটা ইভেন্টাস মানবে না, জানো ইভেন্টাস হাজার্ডের এখন
ধরেন সব হয়ে গেছে। মানে আপনার পয়েন্ট অফ ভিউটা কি, মানে গিভেন দ্যাট এভরিথিং
আমি তো যেটা আছে আমার তখন নেট চলে গেছিল 18-19 এর সঙ্গে রিয়ালের 19-20 আর 20-21 টিমের পার্থক্যটা কোথায়? 18-19 টিমে এমন কেউ ছিল না যে ট্রান্সক্রিপ্ট করতে পারতো, মার্সেলো ওয়াজ ডিক্লাইনিং, the Hazard ke andar main reason chilo etai al kyo mane nobody was expecting 50 goals from Hazard but sobai ko expect korcho je real e khela khubi linear khubi one dimensional hoye geche, Vasquez cross korto, Asensio cross korto, just etai hoye geche na Hazard er kache theke amader expectation chilo je he is going to bring something different to the table ar kichu na, to ekhon Ronaldo jawar por real otar upore rely korchilo actually Vinicius er kache, Vinicius er byapar to same hobo, she ekhon Ronaldo r jaygay khelteche কারণ হচ্ছে আমাদের এরকম ক্রিয়েটিভ কোন লেফট ফ্ল্যাঙ্ক প্ল্যান নাই যে রোনালদোর সঙ্গে পেয়ার আপ করে খেলতে পারবে।
আর আজকের ম্যাচে ইমপ্যাক্টফুল প্লেয়ার কাকে
মনে হয়? আজকের ম্যাচে ভাই রিয়াল আর আটলান্টা যদি তারা আগের দিনের মতো কোনো রেড কার্ড ছাড়া খেলতে পারে, প্রথম 17 মিনিটে তুমি দেখছো দুই টিমই প্রচুর হাই প্রেস করে, রিয়ালের গোল খাওয়ার মেইন রিজন একটা, রিয়ালের যখন প্রেস করে তখন তারা সাতটা প্লেয়ার একসঙ্গে প্রেস করে, আটলান্টাও সেম কাজ করে, তারা সাতটা প্লেয়ার একসঙ্গে প্রেস করে। এখানে ভাই খুবই ইম্পর্টেন্ট হবে রামোস প্লাস আমাদের ডাবল পিভটটা, পিভট ভার্সেস পিভটের একটা ব্যাটলটা খুবই ইম্পর্টেন্ট, সো আই এম এক্সপেক্টিং সাম রিয়েলি বিগ থিং ফ্রম ভালভার্দে টুডে definitely আর রিয়াল যদি গোল বের করতে চায় তাহলে হচ্ছে মেন্ডি ভিনিসিয়াস এন্ড বেনজেমা, আর কোনো ওয়ে নাই, গত ম্যাচে ওইটাই দেখছি আমি বারবার, সেটা হচ্ছে মানে মেন্ডি প্লে সামথিং টু ভিনিসিয়াস, ওরা লেফট ফ্ল্যাঙ্কে প্রচুর স্পেস ক্রিয়েট করতেছে, প্রচুর স্পেস দিয়েছিল যেটা মার্সেলো থাকলে রিয়াল অ্যাকচুয়ালি হইতো, মার্সেলো রোনালদোর সঙ্গে পেয়ার আপ করতে গিয়ে দেখা যায় রিয়াল লেফট ফ্ল্যাঙ্কে প্রচুর স্পেস ক্রিয়েট হইতো, আটলান্টাতেও আমি সেম প্রবলেমটা দেখছি, মন্ডি হ্যাজ আ লট অফ স্পেস টু রান বিহাইন্ড, সো মেন্ডি যদি কিছু করে তাহলে ভালো, আর বেনজেমা তো আছেই।
না আমার কাছে মনে হচ্ছে এটা আসলে ভালভার্দের ক্যারিয়ার ওয়ান অফ দা মানে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ, এর আগেও মানে সে ভালো
অলরেডি নিজেকে প্রুফ করছে,
হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ও আসলে ইম্পর্টেন্ট ম্যাচে প্রেসারটা নিতে পারে, সো সেই ক্ষেত্রে আসলে ওর থেকে এক্সপেকটেশনস আছে যতটুকু এক্সিকিউট করতে পারে, আর অবভিয়াসলি আমার কাছে মনে হচ্ছে যে রদ্রিগো একটা মানে ইনফ্লুয়েন্সিয়াল সাব হতে পারে টিমের জন্য, সো দেখা যাক, সো আমরা অলমোস্ট পডকাস্টের শেষ দিকে এসে পড়েছি, তো আসলে এখন যদি নাফিজ প্রেডিকশন যদি আপনার আর প্রেডিকশনের সাথে যদি আসলে আমরা থ্রু করি মানে আপনি অপোনেন্ট হিসেবে কাকে প্রেফার করবেন?
প্রেডিকশন 3-1 টু রিয়াল মাদ্রিদ, আমি খুবই অপটিমিস্টিক,
ওকে,
আর নেক্সট ম্যাচে অপোনেন্ট হিসেবে আমি পোর্তো অথবা মানে যদি রিয়ালিস্টিক্যালি চাই তাহলে মানে পোর্তোকে চাই, আর যদি মানে ফ্যান বয় হিসেবে চাই তাহলে আমি বায়ার্নকে চাই, কারণ বায়ার্ন আর রিয়েলের যে কম্পিটিটিভ ইউসিএল এর যে কম্পিটিটিভনেসটা আছে ওইটা আমি অনেকদিন ধরে মিস করতেছি, তো অবভিয়াসলি আমি বায়ার্নের এগেইনস্টে একটা ম্যাচ চাই রিয়াল মাদ্রিদের যখন বায়ার্ন নিজেদের বেস্ট ফর্মে আছে।
আচ্ছা আমাদের যারা এতক্ষণ ছিলেন প্রায় 50 প্লাস ভিউয়ার আমাদের সাথে ছিলেন আপনারা আসলে আপনাদের প্রেডিকশন জানাই দিতে পারেন, বাট নাফিস ভাই যে আসলে বায়ার্ন মিউনিখকে সামনে পাওয়া সেটা আসলে পূর্ববর্তী বায়ার্ন স্কোয়াড এবং পূর্ববর্তী রিয়াল স্কোয়াডের এখন বর্তমান অবস্থা আসলে আকাশ পাতাল ডিফারেন্স, বাট যাই হোক, সো না রাশেদ ভাই, সো আমাদের প্রেডিকশন আজকের ম্যাচে আপনার প্রেডিকশন কি হতে পারে আর যদি আমরা থ্রু করি তাহলে মানে প্রেফারেবল অপোনেন্ট?
Prediction 2-1 to Real Madrid. Obviously, আমি চাইবো না আমার টিম হারুক, আর যদি আমি অপোনেন্ট চাই তাহলে হচ্ছে লিভারপুল।
Given that Liverpool এর বর্তমান form like যাই হোক, but
ইউরোপিয়ান স্টেজে লিভারপুল ইজ
এ বিগ থিং, এক্স্যাক্টলি সেটাই বলতেছিলাম,
তার মধ্যে হচ্ছে আমাদের, হ্যাঁ
বাট এদের সাথে একটা টাই আসলে উড বি ইন্টারেস্টিং,
জমে সবসময় লিভারপুলের সাথে টাই মাদ্রিদের জমে,
ওকে এই তো সম্ভব সেম কোশ্চেন,
অনেস্ট প্রেডিকশন চাও?
হ্যাঁ অবিয়াসলি আপনি
ফ্রিডম, আচ্ছা আমার তো মনে হচ্ছে আজকে আমরা বাদ যাব,
ওকে তো মানে কি মানে স্কোর লাইনটা কেমন হতে পারে?
না স্কোর লাইনে আমি অ্যাকচুয়ালি বুঝতে নাও মনে হচ্ছে রিয়াল বার্সার ভালো চান্সেস আছে। আমি লাইক আমি কনফিডেন্ট না, ঠিক আছে, আমি হচ্ছে এখনো কনফিডেন্ট না কোনো কারণে। কারণ হচ্ছে আমার কাছে গত ম্যাচেই মনে হয়েছে যে তিনটা সেভেন রিয়াল খুবই খারাপ খেলছে, বাস্কেজের উপর আমার কোনো রকম আস্থা নাই। সো এটা একটা জিনিস আছে, বাট রিয়াল যদি কোনো কারণে সিচু করতে পারে এটা ইনশাল্লাহ পারবে, তাহলে অপোনেন্ট হিসেবে রিয়েলিস্টিক্যালি যদি ভাবো তাহলে ডেফিনেটলি পোর্তো বা লিভারপুল প্রবাবলি বেস্ট অপশন আমাদের জন্য। কারণ লিভারপুলের ডিফেন্সের অবস্থা খুবই শ্যাবি, সো ওদের মেইন স্ট্রেংথ ওদের অ্যাটাক, আমাদের মেইন স্ট্রেংথ আমাদের ডিফেন্স। সো ওখানে আমাদের একটা জেতার চান্স আছে, আর আমাদের যদি বেনজেমা কিছু করে ফেলে তাহলে ওদের অ্যাটাকেও আমরা কিছু একটা ওদের ডিফেন্সে কিছু একটা করে ফেলতে পারবো। আর ফ্যান বয় হিসেবে আমি সবসময় মনে করি রিয়াল মাদ্রিদ ভার্সাস বায়ার্ন মিউনিখ ইজ দ্য বিগেস্ট ম্যাচ ইন ইউরোপ, ইটস বিগার দ্যান এল ক্লাসিকো টু মি। আমার কাছে বায়ার্ন মিউনিখ ভার্সাস রিয়াল মাদ্রিদ প্রতিটা ম্যাচে খুবই জোশ হয়, মানে দেখার মতো হয় প্রতিটা ম্যাচে। আমাদের হয়তো টিম আগের মতো নাই, বাট ইন ইউসিএল উই আর ডিফারেন্ট ব্রিড, ঠিক আছে, মানে ইউসিএল এ আমরা যদি সিরিয়াসলি এই বছর যদি আমরা ইউসিএল জিতেও যাই, ভিনিসিয়াস অ্যাসেনসিও যদি আমরা ইউসিএল জিতি আমি অবাক হব না, এনিথিং ক্যান হ্যাপেন হিয়ার।
Now, obviously, মানে রিয়াল মাদ্রিদ ইউসিএল এ অন্যরকম খেলা খেলে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছু আসলে চেঞ্জ হয়েছে। সো আসলে আমরা আশা করি আজকে রিয়াল মাদ্রিদ জিতবে এবং আমরা পরের রাউন্ডে যেতে পারবো ইনশাল্লাহ। তো এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যালো মাদ্রিদ,
হ্যালো মাদ্রিদ।